বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 12 এপ্রিল, 28 চৈত্র এবং ফার্সি 23 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা pearlstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে বিশ্বব্যাপী রুশ ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বিরোধী দল দমন করে বিশ্বের কোন স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হুঁশিয়ারি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে দর্পণ। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে তাল মিলিয়ে তাদের আন্দোলন চলবে। ইরান ও আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্টের ষড়যন্ত্রকারীদের প্রতি ইরানের হুঁশিয়ারি, আফগান জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে তেহরান। বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও মৈত্রী রক্তের অক্ষরে লেখা এবং এ মৈত্রী অবিচ্ছেদ্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করল নিরাপত্তা বাহিনী, আহত পণ্ডিতকে দেখতে যাওয়ার কর্মসূচি ভণ্ডুল। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের নয়া বিরোচিত হামলার প্রশংসা করে বলেছেন চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে তাল মিলিয়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন চলবে। তিনি সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এই প্রত্যয় জানান। সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি সংগ্রামীদের একাধিক সশস্ত্র হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী অভিবাসী নিহত হয়েছে। ফিলিস্তিনিদের এই সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে নাসরুল্লাহ বলেন, অধিকৃত ফিলিস্তিনের পুরুষ, যুবক, নারী, শিশু ও বৃদ্ধদের বীরত্বের সামনে আমাদের অবশ্যই শ্রদ্ধা ও গর্বের সাথে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনে যা কিছু ঘটছে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এবং ইসরায়েলের অস্তিত্বের ভবিষ্যতের উপর তার সরাসরি প্রভাব রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিশোধমূলক হামলা বেড়ে গেছে। গত 22 মার্চ থেকে ধারাবাহিক হামলায় 14 ইহুদিবাদী নিহত হয়েছে। একই সময়ে 8 ফিলিস্তিনিও শাহাদাত বরণ করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও আফগানিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার ব্যাপারে দুষ্টচক্র ও ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান ও আফগানিস্তানের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং গত কয়েক দশক ধরে লাখ লাখ আফগান অভিবাসী ইরানে সম্মানের সঙ্গে বসবাস করছেন। গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলস্থ ইরান দূতাবাস ও দেশটির পশ্চিমাঞ্চলে হেরাত শহরে অবস্থিত ইরানি কনসুলেটের সামনে একদল দুর্বৃত্ত বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইরানি কূটনৈতিক মিশনগুলো লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইরানের অজ্ঞাত একটি স্থানে একাধিক আফগান অভিবাসীর সঙ্গে দুর্ব্যবহার করার ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ার পর দেশটির জনগণের মধ্যে ইরান সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটে। এদিকে কাবুলের সঙ্গে তেহরানের সম্পর্কের ক্ষতি করার লক্ষ্যে ইরানে বসবাসরত আফগান অভিবাসীদের সঙ্গে পরিকল্পিতভাবে দুর্ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান। তিনি বলেছেন, আফগান নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার ইরানের রাষ্ট্রীয় নীতির সঙ্গে বেমানান। ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে গত মঙ্গলবার এক তাকফিরি সন্ত্রাসীর হামলায় দুই আলেম নিহত ও অপর একজন আহত হন। ইরানের আলেম সমাজের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছে। আফগানিস্তানের আলেমরাও বিবৃতি দিয়ে এই ঘটনার নিন্দা জানিয়েছে। এরপর ইরানের অজ্ঞাত কোন স্থানে একাধিক আফগান অভিবাসীকে লাঞ্ছিত করার ভিডিও আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইরানি রাষ্ট্রদূত বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য তার দেশ কাবুলকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছে। তিনি বলেন, আফগানিস্তান অর্থনৈতিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হলে দেশটির নাগরিকদের আর দেশ ত্যাগ করে ভিন দেশে অভিবাসী হওয়ার প্রয়োজন হবে না। বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের ব্যাপারে গত সপ্তাহে যে সমস্ত রিপোর্ট প্রকাশ হয়েছে তাকে সত্য বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। এর ফলে বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে ইরান। খাতিবজাদে বলেন, বিদেশি ব্যাংকে আটকে থাকা অর্থের গুরুত্বপূর্ণ একটি অংশ অবমুক্ত করার ব্যাপারে সমঝোতা হয়েছে এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় তার ফ্রেমওয়ার্ক তৈরির ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, যে দেশে এই অর্থ আটকে রয়েছে সে দেশের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে তেহরান সফর করবে। গতকাল দিনের প্রথম ভাগে সংবাদ ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা ইরানের বৈদেশিক মুদ্রার ছাড় করার বিষয়টি খাতিবজাদের কাছে জানতে চান। তিনি সে সময় বলেছিলেন এ বিষয়ে তার কিছু জানা নেই। এর কিছুক্ষণ পর বিবৃতি প্রকাশের মাধ্যমে সাইদ খাতিবজাদে বৈদেশিক অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করেন। ইরানের গণমাধ্যম এই ইঙ্গিত দিচ্ছে যে অবমুক্ত করা অর্থের পরিমাণ হতে পারে $700 কোটি এবং ধারণা করা হচ্ছে সেটি দক্ষিণ কোরিয়া থেকে অবমুক্ত করা হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ভারত সম্প্রীতি ও মৈত্রী রক্তের অক্ষরে লেখা এবং এই মৈত্রী অবিচ্ছেদ্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের অভ্যুদয়ের সাথে ভারতের অবদানের কথা স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। তিনি আজ সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ ও ভারতের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, 1971 সালে ভারতের সার্বিক সহযোগিতা ছাড়া কখনো আমাদের পক্ষে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভবপর হতো না। 1971 সালে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। ভারত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার পর ভারতের সেনাবাহিনী আমাদের মুক্তিবাহিনীর সাথে একযোগে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। তিনি আরও বলেন, ভারতের সেনাবাহিনীর শত শত সদস্য আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে বাংলাদেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। তাই ভারতের সাথে আমাদের যে মৈত্রী, আমাদের যে সম্পর্ক, সেটি রক্তের অক্ষরে লেখা। এদিকে পার্বত্যবাসী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উদযাপন শুরু হয়েছে। রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবে মেতেছে পাহাড়ি তরুণ তরুণীরা। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে এক বাণীতে এদেশের সকল নৃগোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ কামনা করেছেন। বাংলাদেশের পাহাড়ি নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু, সাংগাই, বৈশুক, বিশু ও বিহু উপলক্ষে সব সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে ফখরুল বলেন, আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ পার্বত্য বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ইতিহাস। আমাদের জাতীয় সংস্কৃতির সমন্বিত রূপের অংশ পাহাড়ি নৃগোষ্ঠীর ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য। লোকজ সংস্কৃতির স্বার্থকে সংরক্ষণ এবং চর্চাকে সভ্যতার ধারক বাহক বলে মন্তব্য করে ফখরুল বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছে। প্রতিটি উৎসবই মনুষ্যত্বের উন্মিলন ঘটায়। উৎসব জাতীয় জীবনের সংকীর্ণতার সীমানা পেরিয়ে সমন্বয় ও ঐক্যের ক্ষেত্রকে প্রসারিত করে। ওদিকে পার্বত্যবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখী উদযাপন উপলক্ষে আজ সকালে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবে মেতেছে পাহাড়ি তরুণ তরুণীরা। আজ মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ফুলবিজু উপলক্ষে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে প্রশাসন, সাংগঠনিক ও ব্যক্তিগত উদ্যোগে পানিতে ফুল ভাসানো হয়। ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনা যেন ভাসিয়ে দিয়েছে নতুন দিনের এমন সম্ভাবনার আলো জ্বালায় পাহাড়ের মানুষ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে শ্রীনগরে গৃহবন্দী করা হয়েছে। শোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের বাসায় যাওয়ার আগে তাকে গৃহবন্দী করা হয় বলে জানা গেছে। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিকে শ্রীনগরে গৃহবন্দী করা হয়েছে। বলা হচ্ছে শোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় আহত কাশ্মীরি পণ্ডিতের বাসায় তার খোঁজ খবর নিতে যাওয়ার কথা ছিল। এর আগেই পুলিশ তাকে শ্রীনগরে গৃহবন্দী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কে মেহবুবা মুফতি এক বার্তায় বলেন, আজ আমাকে গৃহবন্দী করা হয়েছে কারণ আমি শোপিয়ানে কাশ্মীরি পণ্ডিতের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে কাশ্মীরি হিন্দুদের প্রস্থানের জন্য মূলধারার কাশ্মীরি এবং কাশ্মীরি মুসলিমদের দায়ী করার জন্য একটি প্রচারণা চালাচ্ছে এবং এই ভুয়ো বিভাজনমূলক আখ্যান উন্মোচিত হোক তা চায় না। প্রসঙ্গত, মেহবুবা মুফতি কাশ্মীরি পণ্ডিত বালকৃষ্ণ ওরফে সোনুর পরিবারের সঙ্গে দেখা করতে শোপিয়ানে যাচ্ছিলেন। তিনি সম্প্রতি অজ্ঞাত গেরিলা হামলায় আহত হয়েছেন। গত 4 এপ্রিল রাত 7:45 নাগাদ বালকৃষ্ণ যখন শোপিয়ানের চটিগাম হারমিন এলাকায় বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন, তখন অজ্ঞাত গেরিলারা গুলি বর্ষণ করে। তাকে লক্ষ্য করে পরপর 3টি গুলি করে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়েছেন এবং এখন তার অবস্থা ভালো বলে জানা গেছে। তার পা ও বাহুতে গুলি লেগেছে। চটিগাম হারমেনে কাশ্মীরি পণ্ডিতদের 3টি পরিবার বাস করে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আজ মঙ্গলবার বালকৃষ্ণের সুস্থতা কামনা করতে শোপিয়ানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগে তাকে গৃহবন্দী করা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শাহবাজ শরীফ। সোমবার বিকালে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর রাতে তিনি শপথ নেন। শাহবাজ শরীফকে শপথ পাঠ করেন সিনেট চেয়ারম্যান সাদিক সানজারানি। শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট আরিফ আলভি অসুস্থ বোধ করায় সিনেট চেয়ারম্যান তাকে শপথ পাঠ করেন। এর আগে পাকিস্তানের নয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। শাহবাজ শরীফ বলেন, তার নেতৃত্বাধীন আসন্ন সরকার পাকিস্তানের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে। তিনি তেহরান ও ইসলামাবাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করব। নয়া পাক প্রধানমন্ত্রী আফগানিস্তানের চলমান সংকটজনক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আফগান জনগণের অর্থনৈতিক ও মানবিক সংকট দূর করার জন্য প্রতিবেশী দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, তার দেশ মার্কিন কর্তৃত্ববাদী বিশ্ব ব্যবস্থার অবসান দেখতে চায়। তিনি বলেন, আমেরিকা তার নিজের প্রয়োজন মতো আইনকানুন ব্যবহার করে কর্মকাণ্ড পরিচালনা করে, যা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। সের্গেই ল্যাভরোভ আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের অর্থ হচ্ছে মার্কিন কর্তৃত্ববাদী বিশ্ব ব্যবস্থার অবসান ঘটানো। গতকাল রাশিয়ার 24 নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ল্যাভরোভ বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পরিচালনার অর্থ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোটের বিস্তারের অবসান ঘটানো এবং মার্কিন পূর্ণ কর্তৃত্ববাদী বিশ্ব ব্যবস্থার অবসান ঘটানো। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পার্শ্বের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, রুশ ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব সারা বিশ্বে পড়তে শুরু করেছে। কি ধরনের প্রভাব পড়েছে বা ভবিষ্যতে পড়তে পারে সে ব্যাপারে একটি বিশ্লেষণ শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 1.5 মাস পেরিয়ে গেছে। এই যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব বাণিজ্য সংস্থা তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংস্থাটি ভবিষ্যৎবাণী করেছে যে বিশ্ব বাণিজ্য বৃদ্ধির পরিমাণ এবছর অর্ধেকের মতো কম হবে এবং বিশ্বব্যাপী অভ্যন্তরীণ জিডিপি প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। দেশের অর্থনীতিতে যুদ্ধের পরোক্ষ প্রভাবের কথা উল্লেখ করে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী লুলিয়া সোভিরিডেনকো বলেছেন, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অবকাঠামো খাতের। অন্তত 8,000 কিলোমিটার রাস্তা ধ্বংস হয়েছে, অসংখ্য স্টেশন এবং বিমানবন্দরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে $108 বিলিয়ন। সুদূর প্রসারী ক্ষতির মধ্যে বেকারত্বের বিস্ফোরণ ঘটতে পারে, পারিবারিক ভরণ পোষণ ব্যয় হ্রাস পাবে, এমনকি সরকারি আয়ের পরিমাণও কমে যাবে। ইউক্রেনের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে। রাশিয়া এবং ইউক্রেন বিশ্বে কৌশলগত পণ্যের গুরুত্বপূর্ণ সরবরাহকারী। বিশ্বের শস্য, খাদ্য এবং শক্তি সরবরাহে দুদেশেরই উল্লেখযোগ্য অবদান রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে এসেছে, 2021 সালে বিশ্বের অর্ধেকেরও বেশি ক্ষুধার্ত মানুষের খাদ্য নিশ্চিত করেছে ইউক্রেন। অপরদিকে রাশিয়াও পটাশ এবং ফসফেটের মতো মাটির পুষ্টির উপাদানগুলোর প্রধান উৎপাদনকারী। রাসায়নিক সার উৎপাদনের প্রধান উপাদান এগুলো। যুদ্ধের কারণে সারা বিশ্বে এখন কৃষিখাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান লরেন্স বোন বলেছেন, ইউক্রেনের যুদ্ধ ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতি 2-2.5 পয়েন্ট বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতেও। বাইডেন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারওম্যান সিসিলিয়া রোজ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মুখপাত্র বলেছেন, বিশ্বব্যাপী তেলের মূল্যবৃদ্ধি বিশ্ব বাণিজ্যের পাশাপাশি ক্ষুদ্র অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে বিশ্বে, বিশেষ করে দুর্বল দেশগুলোতে ক্ষুধা ও দারিদ্র্য বৃদ্ধি পাবে। সুতরাং বিশ্ববাসীর প্রত্যাশা যুদ্ধ নয়, শান্তি চাই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল অপকৌশল নিয়েছে। এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের সকল অপকৌশল নিয়েছে। এভাবে বিরোধী দল দমন করে বিশ্বের কোনো স্বৈরশাসক গদি রক্ষা করতে পারেনি, বাংলাদেশের বর্তমান সরকারও পারবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাহস থাকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিন, দেখবেন জনগণের প্রবল স্রোত আপনার সিংহাসনের দিকে কিভাবে ধেয়ে যায়। রুহুল কবির রিজভী বলেন, সরকার গণতন্ত্রকে ভয় পায়, গণতন্ত্র মানে তো বিরোধী দল সরকারের সমালোচনা করে তাদের ভুল ধরিয়ে দেবে, কিন্তু আওয়ামী লীগ সেটা সহ্য করতে পারে না। দেশে শক্তিশালী বিরোধী দল নেই। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন,
আপনি শক্তিশালী বিরোধী দলের কথা বলেন, বিরোধী দল শক্তিশালী বলেই তো আপনি তাদেরকে গোরস্থানে পাঠাচ্ছেন, না হলে লাল কারাগারের মধ্যে আপনি পাঠিয়ে দিচ্ছেন। বিরোধী দল শক্তিশালী বলেই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আজকে সাড়ে তিন বছর বন্দি করে রেখেছে। আপনাদের প্রতিটি অন্যায়, আপনাদের চুরি চোট্টামি, আপনাদের দুর্নীতি, আপনাদের মহাদুর্নীতি প্রত্যেকটার জবাবদিহি করতে হবে জনগণের
কাছে। সরকারের বিরুদ্ধে মহাদুর্নীতির অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 11 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংক, পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন প্রকল্পের নামে অর্থ লুট করা হয়েছে। এজন্য তাদেরকে জবাবদিহি করতে হবে, জনগণ এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি দিচ্ছে। ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, সরকারের বিরোধিতার নামে রাষ্ট্রবিরোধী কাজের উস্কানির জন্য দুর্নীতিলব্ধ অর্থ বিনিয়োগ করা হচ্ছে। মঙ্গলবার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কথিত আন্দোলন আর অভ্যুত্থানের রঙিন খোয়াব ভেঙে যাওয়ায় জনগণের নজর এখন ভিন্ন দিকে নিতে চায়। কর্মী সমর্থকদের রোষারল থেকে বাঁচতে বিএনপি নেতারা দুর্নীতির তথ্য প্রদানের নামে নাটকীয়তার আশ্রয় নিচ্ছে। ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা দুর্নীতি দমন কমিশনে গিয়ে যে মহড়া দিয়েছেন তা নিজেদের দুর্নীতি ও ব্যর্থতা আড়ালের অপচেষ্টা মাত্র। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা আত্মশুদ্ধির মহোৎসব।
يا شهر العتق من النيران، يا شهر التوبة والغفران، يا شهر الخير، يا شهر الجود، يا شهر الرحمة والإيمان.
رمضان আত্মশুদ্ধির মহোৎসব।
وبالنفحات قد وعدوا ولاحت فرصة أخرى ليقتربوا وقد بعدوا ولاحت فرصة أخرى ليقتربوا وقد بعدوا يا رمضان
রমজান আত্মশুদ্ধির মহোৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার দশম পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দুই দুঃখী জনের দুঃখ বুঝতে রোজা হল ফরজ, সাম্য মৈত্রী শেখার সবক নেয়া এই মাসে সহজ। আত্মশুদ্ধির জন্য মহামানব ও মহামানবীদের জীবনে বেশি বেশি অধ্যয়ন বা তাদের কথা ও কাজগুলোর অনুসরণ জরুরি। তাদের মহতি গুণগুলো যুগে যুগে মানুষকে সত্যের পথে ত্যাগী হওয়ার প্রেরণা যোগায়। আত্মত্যাগ ও দানশীলতার ইতিহাসে উম্মুল মুমিনিন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহার রয়েছে শীর্ষস্থানীয় অবস্থান। তিনি তার যুগে আরবের সবচেয়ে ধনী হয়েও দরিদ্র ও অসহায়দের জন্য এবং ইসলামের জন্য তার সর্বস্ব দান করেছিলেন। দশই রমজান তার ওফাত দিবস। তার জন্ম হয়েছিল মক্কায়। পিতা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ। খুয়াইলিদ ছিলেন কুরাইশ গোত্রের একজন ধনী ব্যবসায়ী। কুরাইশরা ব্যবসাকে খুব গুরুত্ব দিত। অন্য আরব গোত্রের বেশিরভাগ মানুষ বৎসরে একবার বাণিজ্য ভ্রমণে বের হলেও কুরাইশরা বৎসরে দুইবার বাণিজ্য ভ্রমণে বের হত। সূরা কুরাইশে মহান আল্লাহ কুরাইশদের নিরাপত্তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারা শীতকালে নিরাপদে ইয়েমেনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় সফর করতে পারত। আব্রাহার হস্তি বাহিনীর মোকাবেলায় মহান আল্লাহ কুরাইশদেরকে রক্ষা করেছিলেন।
হযরত খাদিজার মাতা মহানবীর জন্মের পাঁচ বছর পর মারা যান বলে উল্লেখ করা হয়। আরো দশ বছর পর মারা যান তার বাবা। বাবার মৃত্যুর পর খাদিজা তার পিতার সম্পদের উত্তরাধিকারী হন ও বাবার ব্যবসা অব্যাহত রাখার দায়িত্ব পালন করেন এবং তা আরো বেশি সমৃদ্ধ করতে সক্ষম হন। মহানবীর সঙ্গে বিয়ের আগেও খাদিজা তাঁর সম্পদ ইয়াতিম, অক্ষম, দুর্বল ও দরিদ্রদের জন্য ব্যয় করতেন। দরিদ্র ও নিঃস্ব মেয়েদের বিয়ের খরচও তিনি দিতেন। হযরত খাদিজার পরিবার ইসলাম পূর্ব যুগেও একত্ববাদী ছিলেন এবং তারাও হযরত ইব্রাহিমের ধর্ম বা দীনে হানিফের অনুসারী ছিলেন, মহানবীর দাদা ও পিতার মতোই। মহানবীর চাচা আবু তালিবও ছিলেন অনুরূপ। চাচা আবু তালিব মহানবীর সুরক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
হযরত খাদিজার অর্থ সহায়তায় প্রতিপালিত হত মক্কার ইয়াতিম ও দরিদ্ররা। জাহিলি যুগে আরবরা যখন নারীকে সম্মান দিত না, স্ত্রীর প্রতি আচরণ যখন ছিল বেশিরভাগ ক্ষেত্রেই অপমানজনক এবং আরবদের অনেকেই যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, নারীর প্রতি সেই অসম্মানের যুগেও আরবরা হযরত খাদিজাকে দেখত সম্মানের দৃষ্টিতে। তারা তাকে বলত তাহেরা বা পবিত্র। দানশীলতা ও মানুষের সঙ্গে সদাচরণের কারণে জনগণ তাকে বলত কুরাইশ রাজকন্যা। হযরত খাদিজাকে স্মরণ করে মহানবী অশ্রুসজল হয়ে পড়তেন। তিনি বলতেন, মানুষ যখন আমার প্রতি অবিশ্বাসী হয়েছিল তখন খাদিজাই সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আমাকে সে সময় সহায়তা করেছেন এবং সেবা করেছেন নিজেই এবং সাহায্য করেছেন অর্থ দিয়ে যখন কেউই আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বিয়ে করেন নিজের ২৫ বছর বয়সে। সে সময় হযরত খাদিজার বয়স ছিল ৪০ বা মতান্তরে ২৮। বলা হয়, ইসলাম প্রচারের কাজে ও ইসলামের প্রাথমিক যুগে কঠোর নিষেধাজ্ঞা কবলিত মুসলমানদের সেবায় সমস্ত সম্পদ ব্যয় করেন হযরত খাদিজা সালামুল্লাহি আলাইহা। ফলে নিজ কন্যা ফাতিমার জন্য তিনি উল্লেখযোগ্য কোনো সম্পদই রেখে যেতে পারেননি।
শেবে আবু তালিবে অবরুদ্ধ মুসলমানদের সঙ্গে যখন কথা বলা, লেনদেন করা এবং এমনকি পানি ও খাদ্য সরবরাহ করাও নিষিদ্ধ করেছিল কাফির কোরাইশ নেতৃবৃন্দ, সে সময় পুরুষদের সঙ্গে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণের গৌরবের অধিকারী কিশোর আলী আল ইসলাম গোপনে ঝুঁকি নিয়ে মক্কায় যেতেন এবং এক মশক পানি নিয়ে আসতেন, আর সেই পানির জন্য হযরত খাদিজার সম্পদ থেকে একটি করে স্বর্ণমুদ্রা ব্যয় করা হতো। খাবারও আনা হতো হযরত খাদিজার অর্থ দিয়ে। খাদিজা সালামুল্লাহি আলাইহা ছিলেন সত্যিকার অর্থেই উম্মতের মাতা বা উম্মুল মুমিনিন। মহান ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম মহান আল্লাহর সালাম পৌঁছে দিতেন হযরত খাদিজার কাছে। যখন কয়েক বছর পর শেবে আবু তালিবের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তখন হযরত খাদিজা খুবই দুর্বল হয়ে পড়েন শারীরিকভাবে। বলা হয় তার কাছে আর কোনো অর্থ কড়ি ছিল না, এমনকি কাফন দেয়ার কাপড় কেনার সামর্থ্যও ছিল না। তাই তিনি ওসিয়ত করেছিলেন যেন মহানবীর জামাকে তাঁর কাফন করা হয়।
বলা হয় মহানবীর জামা ছাড়াও মহান আল্লাহর নির্দেশে হযরত খাদিজার কাফনের জন্য বেহেশত থেকেও বিশেষ কাপড় বয়ে আনা হয় এবং এভাবে তার কাফনের কাপড় ছিল দুটি। মহান আল্লাহ আমাদেরকে হযরত খাদিজার জীবন থেকে দান ও আত্মত্যাগের গুরুত্ব বোঝার এবং তার আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। এবারে শোনা যাক অর্থসহ দশম রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভুক্ত করো। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে সামিল করো সফল কামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।
واجعلني فيه من الفائزين لديك واجعل
পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনে আত্মশুদ্ধির মহোৎসব শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১২ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যয় 4.5 লাখ, সরকারিতে 36,000। প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, বিদেশে বিলাসী জীবনের রসদ কোত্থেকে তার হিসাব দিন ফখরুলকে কাদের। টিকার ব্যয় প্রায় 23,000 কোটি টাকা গরমিল। টিআইবি মানব জমিন। ইত্তেফাকের শিরোনাম, বেলওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান পিপুলস পার্টিতে বিভক্তি। পারিবারিক সহিংসতায় 66 নারী, 31টি শিশু খুন। কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ক্লিন সুইপ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার। সংবাদ প্রতিদিন। রাজ্যের একাধিক ধর্ষণ মামলায় সিট গঠন হাইকোর্টের, তদন্তের নেতৃত্বে দময়ন্তী সেন। আজকাল মুখ্যমন্ত্রী হয়ে উনি একথা বললেন কি করে? ক্ষোভ হাঁসখালির নির্যাতিতার বাবার, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, টিকার ব্যয়ে প্রায় 23,000 কোটি টাকা গরমিল, একথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। সারা বিশ্ব যখন করোনা মহামারীতে আক্রান্ত, তখন বাংলাদেশও তার বাইরে ছিল না। সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের টিকা ব্যবহারের প্রশ্ন এসেছে, তখন বাংলাদেশও সেই প্রক্রিয়ায় জড়িত হয়েছে এবং বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে সরকার। এটি ছিল সরকারের পক্ষ থেকে নেওয়া একটি ভালো উদ্যোগ। এই টিকা দেওয়া হয়েছে জনগণকে বিনামূল্যে। সরকার বিভিন্ন দেশের কাছ থেকে টিকা কিনেছে, বহু টিকা উপহার হিসেবে পেয়েছে। তো যেভাবেই হোক, যাই হোক, এই যে টিআইবির রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্টটি এখন আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক হয়ে দেখা দিয়েছে। টিআইবির রিপোর্ট বলছে যে 40,000 কোটি টাকার ব্যয় দেখানো হয়েছে, কিন্তু সর্বসাকুল্যে 17,000 কোটি টাকা ব্যয় হয়ে থাকতে পারে। এই হিসাব যদি সঠিক হয় তাহলে 23,000 কোটি টাকা লোপাট হয়েছে। যখন 23,000 কোটি টাকার হিসাব না মেলে তখন তার অর্থ স্বাভাবিকভাবেই দাঁড়ায় যে এই টাকা লোপাট হয়েছে। আমরা জানি বাংলাদেশ এখনও ধন সম্পদে বা আর্থিক সক্ষমতায় পশ্চিমা বিশ্ব বা এশিয়ার অনেক বড় বড় দেশের মতো নয়। এই অবস্থায় যখন একটিমাত্র প্রকল্প থেকে 23,000 কোটি টাকা নয় ছয় হয়, তখন আমরা বুঝতে পারি যে দেশের দুর্নীতির মাত্রাটা অনেক বেশি বাড়তি রকমের। এই বাড়তি রকমের দুর্নীতির মাত্রা যদি কমানো না যায় তাহলে এই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব হবে না।
রাশিয়া থেকে কোনো রকম জ্বালানি না কিনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, তবে ভারতের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পায়নি ওয়াশিংটন। প্রশ্ন হচ্ছে, ভারত নিজের অবস্থানে টিকে থাকতে পারবে বলে মনে হয় আপনার?
জি, গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এই সব বৈঠকেরই মূল বিষয় ছিল যেটি, সেটি হচ্ছে যে রাশিয়া থেকে ভারত তেল আমদানি করে, কিন্তু আমেরিকা চায় রাশিয়া থেকে ভারত তেল আমদানি বন্ধ করুক। আমেরিকার পক্ষ থেকে ভারতের কাছে যে দাবি জানানো হচ্ছে সেই দাবির জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত এক মাসে রাশিয়ার কাছ থেকে যে পরিমাণে তেল কেনে ইউরোপের দেশগুলো তথা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এক দুপুরে তার চেয়ে বেশি তেল কেনে। ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, আমেরিকা কেন ভারতকে চাপাচাপি করবে? এই প্রশ্ন তুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি এটি খুবই যৌক্তিক প্রশ্ন এবং এই প্রশ্নের কোনো জবাব নেই আমেরিকার কাছে। সর্বোপরি আমেরিকার নিষেধাজ্ঞা মান্য করে যদি ভারত রাশিয়া থেকে তেল না কেনে, চীন রাশিয়া থেকে তেল না কেনে, কোনো দেশ না কেনে, এইরকম নিষেধাজ্ঞা ইরানের উপর দিয়ে রেখেছে, ভেনিজুয়েলার উপর দিয়ে রেখেছে, তো এই গুরুত্বপূর্ণ তিনটি তেল উৎপাদনকারী দেশ থেকে যদি এই সমস্ত দেশ তেল না কেনে তাহলে এই তেলের সরবরাহ কোথা থেকে পাবে তারা? আমেরিকা কি দিতে পারবে? আমেরিকা নিজের তেলের ভাণ্ডার আছে, মজুদ আছে, কানাডার আছে, তারা চলতে পারে, কিন্তু বাকি দেশগুলো কি হবে? তাদের অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়বে, সেই ক্ষয়ক্ষতির পূরণটা আমেরিকা কিভাবে করবে? তার চেয়ে বড় কথা হচ্ছে যে কোনো দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা শুরু হলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে একতরফাভাবে। এই এখতিয়ার এবং এই ক্ষমতা কে দিল তাকে? কেন এই ক্ষমতা সে চর্চা করে? এই প্রশ্নের মীমাংসা হওয়া জরুরি।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ক্লিন সুইপ বিজেপির, কাটা শুধু বারাণসীর হার, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। মাসখানেক আগেই বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য এসেছিল, সেই পথ ধরেই উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বড়সড় সাফল্য পেল বিজেপি। উত্তরপ্রদেশ আইনসভার উচ্চকক্ষে এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি। উত্তরপ্রদেশের 36টি বিধান পরিষদের আসনে নির্বাচন হওয়ার কথা ছিল, এর মধ্যে 9টি আসনে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিজেপি। তবে 36টির মধ্যে 33টি আসনে জিতলেও বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে হার। রাজ্যের একাধিক ধর্ষণ মামলায় সিট গঠন হাইকোর্টে, তদন্তের নেতৃত্বে দময়ন্তী সেন। সংবাদ প্রতিদিন আজকাল গণশক্তি সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ফের ধর্ষণ মামলার কিনারা করতে দুঁদে আইপিএস অফিসার দময়ন্তী সেনের উপর ভরসা রাখল কলকাতা হাইকোর্ট। আজ ধর্ষণের চারটি ঘটনায় জনস্বার্থ মামলা শুনানি ছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদাজের ডিভিশন বেঞ্চে। তাতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দিয়েছে উচ্চ আদালত। সিটের দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা আধিকারিক দময়ন্তী সেনকে। মুখ্যমন্ত্রী হয়ে উনি একথা বললেন কি করে? খুব হাঁসখালী নির্যাতিতার বাবার আনন্দবাজার পত্রিকার এশিয়ার নামের খবরে লেখা হয়েছে, নদিয়ার হাঁসখালীর ধর্ষণকাণ্ডকে ছোট ঘটনা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর ওই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন নির্যাতিতার বাবা। একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন কথা বলতে পারেন, তিনি সে প্রশ্নও তুলেছেন। ধর্ষণ নিয়ে এমন মন্তব্য করলে মমতার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই বলে বিস্ফোরক মন্তব্য করলেন নির্ভয়ার মা। আজকালের খবরে লেখা হয়েছে, এবারে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন 2012 সালে দিল্লিতে গণধর্ষণের শিকার নির্ভয়ার মা আশা দেবী। তিনি বললেন, ধর্ষণ নিয়ে যদি মমতা এমন অসংবেদনশীল মন্তব্য করেন তাহলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ। শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, বাংলা সাহিত্যে এক অনন্য সাধারণ কালজয়ী প্রতিভা। আবহমান বাংলা সাহিত্যে বিশেষ করে কবিতা ও সঙ্গীত রচনায় নজরুল সাহিত্য এমনই এক স্মরণীয় সংযোজন যা বাংলা সাহিত্যকে এবং বিশেষত তাঁর কবিতা ও গানকে স্বাদে সৌরভে বৈশিষ্ট্যে ও বৈভবে বৈপ্লবিক মাধুর্য ও কালোত্তীর্ণ মহিমা দান করেছে। কাজী নজরুল ইসলাম এক বহুমাত্রিক বিপ্লবী প্রতিভা। এই বিপ্লব তাঁর সাহিত্য সাধনায়, কর্মজীবনে ও জীবন সংগ্রামে লক্ষ্য করা গেছে। আজকের অনুষ্ঠানে আমরা নজরুলের কাব্যে ফার্সি সাহিত্যের প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নজরুল এমন সময়ই বাংলা কাব্য সাহিত্যে প্রবেশ করেন যখন বাঙালির সাহিত্য ও কাব্যে রবীন্দ্রনাথের বিশ্ববিজয়িনী প্রতিভা সমস্ত দিক, সমস্ত সাহিত্যিক চেতনাকে প্রভাবিত ছিল। সেই রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে নিজে স্বতন্ত্র সূর্য প্রতিভা হয়ে উঠতে পারাই নজরুলের অনন্যতা ও শ্রেষ্ঠত্ব। সব কবির মতোই নজরুল সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক এবং বৈষয়িক চিন্তা চেতনার আলোয় আলোকিত হয়েছেন। গ্রহণ বর্জনের ধারায় নিজেকে করেছেন সমৃদ্ধ। তাঁর মধ্যে নিজ ধর্ম ইসলামের সাম্য ও ভ্রাতৃত্বের বাণী, সুফিবাদী চিন্তাধারা যেমন মূর্ত হয়ে উঠেছে, তেমনি প্রতিবেশী হিন্দু ধর্ম ও দর্শনের প্রভাবও সমানভাবে দ্রষ্টব্য। তিনি একাধারে যেমন ইসলামী সঙ্গীত রচনা করেছেন, তেমনি শ্যামা সঙ্গীতও রচনা করেছেন। সেই সঙ্গে ফার্সি সাহিত্য, বিশেষ করে মহাকবি হাফিজ এবং ওমর খৈয়াম তাকে বিপুলভাবে প্রভাবিত করেছে। এই প্রভাব কখনো দার্শনিক চিন্তায়, কখনো কাব্যের অলঙ্কারে, চিত্রকল্পে বা ছন্দের কারুকাজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।
আজকের আলোচনায় আমরা কবি নজরুলের কাব্যে ফার্সি সাহিত্যের এবং বিশেষ করে সুফিবাদের কি প্রভাব পড়েছে সেটি নানা উদ্ধৃতির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। মহাকবি হাফিজের সঙ্গে নজরুলের কালগত ব্যবধান কয়েক শতাব্দীর, তবে উপমহাদেশে ফার্সি ভাষা প্রচলনের সুবাদে হাফিজ তাঁর সমকালেই বাংলায় ব্যাপক পরিচিত ছিলেন ফার্সি সাহিত্যের অমর কবি হিসেবে। হাফিজকে বাংলায় পরিণত ঐশ্বর্য সম্পদে রূপান্তর করেন কবি কাজী নজরুল ইসলাম। এ প্রসঙ্গে নজরুল নিজেই বলেন, আমি তখন স্কুল পালিয়ে যুদ্ধে গেছি, সে আজ ইংরেজি ১৯১৭ সালের কথা। সেইখানে প্রথম আমার হাফিজের সাথে পরিচয় হয়। আমাদের বাঙালি পল্টনে একজন পাঞ্জাবি মৌলবী সাহেব থাকতেন। একদিন তিনি দিওয়ানি হাফিজ থেকে কতকগুলি কবিতা আবৃত্তি করে শোনান। শুনে আমি এমনই মুগ্ধ হয়ে যাই যে সেই দিন থেকেই তাঁর কাছে ফার্সি ভাষা শিখতে আরম্ভ করি। তাঁরই কাছে ক্রমে ফার্সি কবিদের প্রায় সমস্ত বিখ্যাত কাব্যই পড়ে ফেলি।
কবি নজরুল ইসলাম আরো বলেন, তখন থেকেই আমার হাফিজের দিওয়ান অনুবাদের ইচ্ছা হয়, কিন্তু তখনও কবিতা লেখবার মতো যথেষ্ট সাহস সঞ্চয় করে উঠতে পারিনি। এর কয়েক বছর পর হাফিজের দিওয়ান অনুবাদ আরম্ভ করি। অবশ্য তাঁর রুবাইয়াতি নয় গজল বিভিন্ন মাসিক পত্রিকায় তা প্রকাশিত হয়েছিল। রুবাইয়াতি হাফিজ নজরুল ইসলাম অনুদিত বাংলা ভাষার বহুল প্রচারিত ও পঠিত একমাত্র সফল অনুবাদ কাব্য। পারস্যের মরমী কবি হাফিজকে জানতে হলে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য রুবাইয়াতি হাফিজ অবশ্যই পড়া দরকার, যা একটি সংক্ষিপ্তকারের পরিপূর্ণ গ্রন্থ। নজরুল ইসলাম শুধু পারস্যের মহাকবি হাফিজই নন, অন্যান্য কবির অমর কাব্য মহিমা দ্বারাও বিপুলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তার অপর অমর দৃষ্টান্ত নজরুলের রুবাইয়াতি ওমর খৈয়াম।
পারস্যের এই দুই মহাকবি নজরুল ইসলামকে বিপুলভাবে অনুপ্রাণিত করেন। তাঁদের মনন মেধা, সুর চেতনা দ্বারা নজরুল এতটাই উদ্বুদ্ধ হয়েছিলেন যে তাঁর অনেক গজল গানে, ধর্মীয় আধ্যাত্মিক সঙ্গীতে তাঁদের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। নজরুল গীতিকা সুর সাকি, জুলফিকার, বনগীতি, গুলবাগিচা, গীতি শতদল ও গানের মালার অনেক কবিতা গানে ফার্সি সাহিত্যের প্রভাব লক্ষণীয়। নজরুল গীতিকাতে তো ওমর খৈয়াম গীতি ও দিওয়ানি হাফিজ গীতি নামে আটটি করে কবিতা গান অন্তর্ভুক্ত হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে ফার্সি সাহিত্য তথা পারস্যের মহাকবি হাফিজ দ্বারা নজরুল কতটা অনুপ্রাণিত ছিলেন। বহুমুখী প্রতিভার দৃষ্টান্ত দিতে বলা হলে বিশ্ব সাহিত্য কিংবা ইতিহাসে যাঁদের নাম উপেক্ষা করা কঠিন, ওমর খৈয়াম তাঁদের অন্যতম ও শীর্ষস্থানীয়। ফার্সি কাব্যজগতে ওমর খৈয়াম এক বিশেষ চিন্তাধারা ও বিশ্বদৃষ্টির পথিকৃৎ।
ওমর খৈয়াম জীবন এবং জগতের ও পারলৌকিক জীবনের রহস্য বা দর্শন সম্পর্কে অনেক প্রশ্ন উত্থাপন করেছেন। এসব প্রশ্ন শুধু তারই মনের নয়, যুগে যুগে জ্ঞান, তৃষ্ণার্ত বা অনুসন্ধানী মানুষের মনের প্রশান্ত সাগরেও তুলেছে অশান্ত ঝড়। দার্শনিকরা এ ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন। দর্শনের যুক্তি দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব হলেও তারও একটা সীমাবদ্ধতা আছে। ওমর খৈয়াম অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সংলাপ তুলে ধরেছেন তার অনেক চতুষ্পদী কবিতায়। হওয়া বা সৃষ্টি, অতীতে বিরাজিত এবং মৃত্যু বোঝাতে তিনি মাটির কলসি বা পাত্র ও মাটিকে রূপক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহকে জানতে হলে আগে নিজেকে জানা প্রয়োজন, এমন ইসলামী বর্ণনা তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।
নজরুল ইসলামের নতুন চাঁদ কাব্যে তার সুফি তত্ত্বজ্ঞানের গভীর পরিচয় খুঁজে পাওয়া যায়। সুফি দর্শনের এবং বৈষ্ণব রূপাভিব্যক্তির গভীরে প্রবেশ না করলে কারো পক্ষেই অভেদ তত্ত্ব বর্ণনা করা সম্ভব নয়। প্রেমের লীলার মধ্য দিয়ে যেখানে পরম পিতা এবং মানুষ একীভূত হয়ে গেছে, প্রেমের ব্যঞ্জনায় তারই একটি পরিচয় পাই নজরুলের কবিতায়। নজরুলের কবিতায় ফার্সি সাহিত্যের প্রভাব প্রসঙ্গে আলোচনার আরেকটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য। নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমদ লিখেছেন, নজরুলের কবিতায় ফার্সি কবিতার প্রভাবের কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টির উল্লেখ করতে হবে সেটি ফার্সি কবিতার রঙিন চিত্রকল্পের কথা। নজরুলের কবিতায় এই রঙিন চিত্রকল্পের রূপ দেখা যায়, যেমন নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া।
নজরুল তার এই রঙিন চিত্রকল্পের সবচেয়ে বেশি ব্যবহার করেছেন তার গানে বা গীতি কবিতায়। হাফিজ বা ওমর খৈয়ামের চিত্রকল্পময় রুবাইয়াতের সঙ্গে মিলিয়ে পড়লেই নজরুলের চিত্রকল্পের অনন্য বৈশিষ্ট্য সহজে বোধগম্য হয়ে ওঠে। কাজী নজরুল ইসলাম যেমন বিদ্রোহের কবি, তেমনি প্রেমের কবি, ব্যথিতের কবি, প্রকৃতির কবি, দার্শনিক কবি এবং সাধক কবি। তার কলম যেমন প্রতিবাদের ভাষায় মুখর ছিল, তেমনি প্রেমের কথাও বলেছে অত্যন্ত সার্থকভাবে। তাঁর কবিতায় বিদ্রোহ যেমন টগবগে দুলদুলের মতো হয়েছে আগুয়ান, প্রেমও তেমন স্নিগ্ধ রূপ পেয়েছে, প্রকৃতি হয়েছে জীবন্ত, আর সুফির শুদ্ধ উচ্চারণ পেয়েছে পরিপূর্ণতা।
তো শ্রোতাবন্ধুরা, নজরুল কাব্যে ফার্সি ভাষা ও সাহিত্যের প্রভাব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানে বিশেষ আলোচনাটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব বলেছেন, চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে তাল মিলিয়ে তাদের আন্দোলন চলবে। ইরান ও আফগানিস্তানে ঘনিষ্ঠ সম্পর্ক নষ্টের ষড়যন্ত্রকারীদের প্রতি ইরানের হুঁশিয়ারি, আফগান জনগণের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে তেহরান। বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্প্রীতি ও মৈত্রী রক্তের অক্ষরে লেখা এবং এ মৈত্রী অবিচ্ছেদ্য। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দী করল নিরাপত্তা বাহিনী। আহত পণ্ডিতকে দেখতে যাওয়ার কর্মসূচি ভণ্ডুল। শ্রোতাবন্ধুরা, আর এর সাথে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।